বুদ্ধিবাদের আলোচনার পরেই আমরা আসি অভিজ্ঞতাবাদের আলোচনায়। যে তত্ত্ব বলে অভিজ্ঞতাবাদের মূল কথাই, এই তত্ত্ব অনুযায়ী ইন্দ্র অভিজ্ঞতা জ্ঞান লাভের একমাত্র উৎস। অবশ্য একমাত্র না, যথার্থ, এটা নিয়েও কিন্তু দার্শনিকদের মধ্যে মতভেদ আছে। যেমন নরমপন্থী বুদ্ধিবাদী, চরমপন্থী বুদ্ধিবাদী দুদল আমরা পাই, অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যেও নরমপন্থী ও চরমপন্থী দুটি দল পাওয়া যায়। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে অভিজ্ঞতাবাদী হিসেবে জন লকের নাম সব থেকে উল্লেখযোগ্য। প্রাচীন গ্রিসের দার্শনিকদের মধ্যে অভিজ্ঞতাবাদের পরিচয় পাওয়া যায়। সোফিস্টদের কথাবার্তা থেকে এবং তাদের তত্ত্ব পর্যালোচনা করে আমরা দেখি অভিজ্ঞতাই ছিল জ্ঞান লাভের যথার্থ উৎস। আধুনিক পাশ্চাত্য দর্শনের লক হলেন অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা। তিনি সর্বপ্রথম অভিজ্ঞতাবাদকে একটা সুসংহত আর সুস্পষ্ট রূপ দিয়েছিলেন। ডেকার্ট প্রমুখ বুদ্ধিবাদীদের সমালোচনা করে লক তার ধারণা তত্ত্ব তথা জ্ঞান তত্ত্ব প্রতিষ্ঠা করেন। লক সহজাত ধারণার বিরুদ্ধে প্রথম অভিযোগ তোলেন। তিনি বলেন, জন্মকালে আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, প্লেন আনরিটেন পেপার, ট্যাবিউলা রেসা। পরবর্তীকালে একটু একটু করে সংবেদন এবং অন্তর্দর্শন অভিজ্ঞতার এই দুটি পথ দিয়ে মনের মধ্যে যাবতীয় বস্তুর ছাপ এসে পড়ে। সেই ছাপ থেকে আমাদের জ্ঞান লাভ করা সম্ভব হয়। লক তার তত্ত্বে সরল ধারণা থেকে জটিল ধারণা তৈরি, জটিল ধারণা থেকে বিভিন্ন ধারণার মিশ্রণে জ্ঞান তৈরির পদ্ধতির কথা বলেছেন। লকের এই মতকে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানবাদ বা পরতসিদ্ধ জ্ঞানবাদ, এ পোস্টেরিওরাই থিওরি অফ নলেজ বলা হয়। লকের মতে অভিজ্ঞতার মাধ্যমে যেসব ধারণা আমরা পাই তাদের বাদ দিয়ে জ্ঞান সম্ভব নয়। সমস্ত ধারণাকে মৌলিক আর যৌগিক, সরল ও জটিল দুটি শ্রেণীতে লক বিভক্ত করেছেন। বিভিন্ন পদ্ধতিতে লক সরল থেকে জটিল ধারণা তৈরি হয় এ কথা বলেছেন। তার মতে জ্ঞান হলো বিভিন্ন ধারণার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য প্রত্যক্ষ করা। নলেজ ইজ নাথিং বাট দ্য পারসেপশন অফ কানেকশন অ্যান্ড এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট অ্যান্ড রিপাগন্যান্স অফ এনি অফ আওয়ার আইডিয়াস। যেমন মানুষ মরণশীল, এই দুটি ধারণার মিল আমরা প্রত্যক্ষ করতে পারি বলে মানুষ হয় মরণশীল বাক্যটি একটা জ্ঞান। আবার বৃত্ত ও ত্রিভুজ, এই দুটি ধারণার মধ্যে অমিল বা পার্থক্য আমরা বুঝতে পারি বলে বৃত্ত ত্রিভুজ নয় এটি আমাদের জ্ঞান হয়। লক বলেন, যেহেতু মৌলিক ধারণাগুলি মন সৃষ্টি করতে পারে না, সুতরাং মৌলিক ধারণাগুলি বস্তু কর্তৃক আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়। সোজা কথায় বস্তু আমাদের মনে নানা রকম ধারণা সৃষ্টি করে। মনের মধ্যে বস্তুর এই ধারণা সৃষ্টি করার ক্ষমতাকে লক বলেছেন গুণ, কোয়ালিটি। এই গুণ তিন প্রকার, মুখ্য, গৌণ এবং তৃতীয় স্তরের গুণ, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কোয়ালিটিস। মুখ্য গুণগুলি বস্তুর অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। এরা দেশগতভাবে কালগতভাবে পৃথক হয় না, একই থেকে যায়। এরা বস্তুর মধ্যে কার্য উৎপাদন করতে সক্ষম হয়। গৌণগুণগুলি মুখ্য গুণের মাধ্যমে আমাদের মনে বর্ণ, গন্ধ, স্বাদ, শব্দ ইত্যাদি সম্পর্কে ধারণা সৃষ্টি করে। বস্তুর তৃতীয় স্তরের গুণ অন্য বস্তুর আকার আয়তনের পরিবর্তন আনে। যেমন সূর্যের তাপে কঠিন মোম গলে যায়, গলে তরল হয়ে যায়। লকের মতে মুখ্য গুণের ধারণা বাস্তব, গৌণগুণের ধারণা বাস্তব নয়। অর্থাৎ তা বস্তুর মধ্যে সরাসরি না থাকলেও আমাদের মন বস্তুর মধ্যে তা উৎপন্ন করতে পারে। লক কিন্তু নিজে অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেও দ্রব্য, আত্মা ও ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন এবং অভিজ্ঞতার মাধ্যমে তিনি বলেছেন, আমরা কেবল বস্তুর গুণটিকেই জানতে পারি, কিন্তু গুণ অতিরিক্ত যে দ্রব্য বা বস্তু তার কাছে আমরা পৌঁছতে পারি না। আমরা আমাদের তর্ক দিয়ে, যুক্তি দিয়ে বুঝতে পারি যে গুণগুলি শূন্যে ঝুলে থাকতে পারে না, তাদের থাকার জন্য একটি আধার বা আশ্রয় প্রয়োজন। দ্রব্য হলো সেই আধার বা আশ্রয়। অর্থাৎ গুণকে সরিয়ে দ্রব্য বলে কি আছে আমরা জানি না, আই নো নট হোয়াট। লকের পরবর্তী দার্শনিক বার্কলে একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি বস্তুর মনোগত স্বতন্ত্র বস্তুর বাহ্য বস্তুর অস্তিত্বকে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, যা কিছু আছে তা হলো আমার মন আর মনের ধারণা। অর্থাৎ বাহ্য জগৎটি লকের বার্কলের মতে মনের ধারণা হিসেবেই সত্য। পরবর্তীকালে হিউম চরমপন্থী হিসেবে লকের অভিজ্ঞতাবাদকে চরম পরিণতির দিকে নিয়ে গিয়েছেন। তিনি দ্রব্য, আত্মা, ঈশ্বর সমস্ত অস্বীকার করেছেন। তার মতে জ্ঞানই আসে মুদ্রণ বা ইমপ্রেশন এবং ধারণা বা আইডিয়া থেকে। মানুষের ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শ ঘটলে সেই বস্তুর একটি ছাপ মনের ওপর পড়ে, এর নাম মুদ্রণ। মুদ্রণ অস্পষ্ট আকার ধারণ করলে তাকে ধারণা বলা হয়। যে বস্তুর মুদ্রণ নেই তার ধারণা থাকতে পারে না। কাজেই হিউমের মতে মুদ্রণ ছাড়া কোনো ধারণাই হতে পারে না। দ্রব্য, আত্মা বা ঈশ্বর কোনো কিছুরই মুদ্রণ সম্ভবপর নয়, কারণ ইন্দ্রিয় দিয়ে তাদের পাওয়া যায় না এবং ইন্দ্রিয় ছাড়া কোনো মুদ্রণও হতে পারে না। সুতরাং হিউমের মতে যা প্রত্যক্ষের বিষয় কেবল তারই অস্তিত্ব আছে। আমরা গুণকেই শুধু প্রত্যক্ষ করি, গুণের আধার রূপে দ্রব্য প্রত্যক্ষ করি না, সুতরাং যুক্তির খাতিরেও তাকে মেনে নেব না। তাহলে দ্রব্য কি? বান্ডল অর কালেকশন অফ কোয়ালিটিস, বিভিন্ন ধরনের গুণের সংমিশ্রণ ছাড়া দ্রব্য আর স্বতন্ত্র কিছু নয়। আসলে দ্রব্য বলে কিছু নেই। জ্ঞানোৎপত্তির ক্ষেত্রে হিউম বুদ্ধির কোনো অবদান আছে বলে মনে করেন না, সেই অর্থে হিউমকেই চরমপন্থী অভিজ্ঞতাবাদী বলা হয়। হিউম মনে করেন বিচ্ছিন্ন মুদ্রণ বা ছাপগুলো সান্নিধ্য, সাদৃশ্য এবং কার্যকারণ সম্পর্ক এই তিনটি নিয়মের দ্বারা সংবদ্ধ হয়ে জ্ঞান উৎপন্ন করে। সমগ্র জ্ঞানকে হিউম দুটি ভাগে ভাগ করেছেন, জাগতিক বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান এবং তর্কশাস্ত্র বা গণিত সম্পর্কে জ্ঞান। জাগতিক বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করি আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে, যেমন আকাশ নীল, সূর্য পূর্ব দিকে উঠে ইত্যাদি। এই ধরনের জ্ঞানে নতুনত্ব আছে, অর্থাৎ আমরা এই সমস্ত বাক্য থেকে নতুন নতুন তথ্য পাই, কিন্তু এতে আবশ্যিকতা বা সর্বজনক গ্রাহ্যতা ইউনিভার্সালিটি নেই। এই জ্ঞান হলো কতগুলো ধারণার পারস্পরিক সম্পর্কের জ্ঞান। এই জ্ঞান অবসম্ভব বা অনিবার্যভাবে সত্য হলেও এতে কোনো নতুনত্ব নেই। এই জ্ঞান পুনরাবৃত্তিমূলক। কাজেই হিউমের মতে প্রকৃত জ্ঞান সম্ভবই নয়, কারণ প্রকৃত জ্ঞানে নতুনত্ব, সর্বজন গ্রাহ্যতা এই দুই থাকবে। অভিজ্ঞতাবাদী হিসেবে হিউমের এই বক্তব্য তাকে একটি স্বতন্ত্র স্থানে স্থাপন করেছে সন্দেহ নেই। সুতরাং অভিজ্ঞতাবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলো একটু বলি। অভিজ্ঞতাবাদীদের মতে ইন্দ্রিয় অভিজ্ঞতাই সব রকম জ্ঞানের একমাত্র উৎস। অভিজ্ঞতাবাদীরা বলেন বিশুদ্ধ বুদ্ধি, প্রজ্ঞা বা সজ্ঞা বলে স্বতন্ত্র কোনো বোধ শক্তি নেই। মৌলিক ধারণা গ্রহণ করার ক্ষেত্রে মন একেবারে নিষ্ক্রিয় থাকে। জ্ঞানের পদ্ধতি হিসেবে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং আরোহ পদ্ধতিকে অভিজ্ঞতাবাদীরা ব্যবহার করেন। লক্ষ্য করো, বুদ্ধিবাদীরা যেখানে অবরোহ পদ্ধতিকে গ্রহণ করেছেন, অভিজ্ঞতাবাদীরা কিন্তু সেখানে আরোহ পদ্ধতিকে গ্রহণ করেছেন। অভিজ্ঞতাবাদীরা দুরকম বচন স্বীকার করেন, পূর্বত সিদ্ধ বিশ্লেষক এবং পরত সাধ্য সংশ্লেষক। তাদের মতে পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কখনো থাকতেই পারে না, অর্থাৎ বচন পূর্বত সিদ্ধ হবে, অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ হবে না, অথচ সেটা নতুন তথ্য দেবে, এমনটা কখনোই সম্ভব নয়। লক এবং হিউমের বক্তব্যের অনেক সমালোচনা হয়েছে, যা থেকে পরবর্তীকালে আমরা পেয়েছি কান্টের ক্রিটিক্যাল থিওরি।